পুরী ধামে একাদশী তিথিতে খুব নিত্য কীর্তন করছিলেন, তখন কোন ভক্ত বা পান্ডা প্রসাদ নিয়ে আসেন। মহাপ্রভু প্রসাদকে সম্মান করেন আর পরের দিনে দ্বাদশীর দিনে সেই প্রসাদ গ্রহণ করেন। এটা মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। পুরী ধামে অবস্থানকালীন সময়ে নিত্য কীর্তন করে সময় অতিবাহিত করেছেন। প্রসাদ, অন্ন প্রসাদ, জগন্নাথের প্রসাদ পেলে সম্মান করেছেন, প্রণাম করেছেন, পরের দিন সেটা গ্রহণ করেছেন। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আচরণ। জগন্নাথ ধাম, জগন্নাথের প্রসাদ মাহাত্মপূর্ণ, তাই সে প্রসাদ দ্বাদশীতে গ্রহণ করা শ্রেয়। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এ হচ্ছে গৌড়ীয় ধারার ভাব, যেখানে একাদশী তিথি আমরা পুরী ধাম হলেও আমরা একাদশী তিথি পালন করব, অন্ন প্রসাদ আসলে সেটা দ্বাদশীতে গ্রহণ করব। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে এসেছেন। সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে এসেছেন আর মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছেন, ফাল্গুনে নীলাচলে বাস, চৈত্র মাসে সার্বণ ভট্টাচার্য উদ্ধার, আর বৈশাখ মাসে প্রথমেই দক্ষিণ ভারতে যাত্রা করেছেন। যাত্রা করে মহাপ্রভু সার্বণ ভট্টাচার্যের কাছে বিদায় নিয়ে আলালনাথ, আলালনাথ থেকে রাস্তায় যেতে যেতে ভক্তদের দর্শন দান করে কৃপা দিচ্ছেন, কৃষ্ণ প্রেম দিচ্ছেন, এবং যারা কৃষ্ণ প্রেম পাচ্ছে তারা যখন গ্রামে অবস্থান করছেন তাদেরকে যে দেখছে তারাও কৃষ্ণ প্রেম পাচ্ছে। এইভাবে দক্ষিণ ভারতে মানুষদের ভগবত প্রেম বিতরণ করতে করতে মহাপ্রভু জিওর নৃসিংহ আসেন। জিওর নৃসিংহ থেকে, কর্মক্ষেত্র থেকে জিওর নৃসিংহ, তারপরে গোদাবরী নদীর তীরে আসেন। গোদাবরী নদীকে দেখে যমুনা জ্ঞান হলো মহাপ্রভুর, নদী দেখলে যমুনার মতন ভাব হলো, আর নদীর সামনে কিছু বন আছে তা দেখে তার বৃন্দাবন ভাব উদয় হলো, এবং অনেক অনেক নিত্য কীর্তন করলেন সেই ভাবে বিবাহিত হয়ে। তারপরে গোদাবরী নদী দিয়ে পার হয়ে তিনি ওপারে গেলেন, গোদাবরীতে স্নান করলেন, স্নান করে বসে আছেন। এমন সময় রামানন্দ রায় পালকিতে করে কিছু ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ সঙ্গে এসেছেন গোদাবরীতে স্নান করতে। স্নান করেছেন, মহাপ্রভু দূর থেকে দেখে মনে করেছেন হতে হতে পারে এই রামানন্দ রায়। রামানন্দ রায় স্নান করে দূরে সন্ন্যাসীকে দেখতে পেয়েছেন, আর মহাপ্রভুর গা থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে, সেই জ্যোতির প্রতি আকৃষ্ট হয়ে রামানন্দ রায় এগোয় গিয়েছেন। এগোয় গিয়ে প্রণাম করেছেন, উভয় উভয়কে আলিঙ্গন করেছেন। মহাপ্রভু দেখে বুঝতে পেরেছে হতে পারে রামানন্দ রায়, তবু জিজ্ঞাস করছেন আপনি কি রাম রায়? বলছে হ্যাঁ আমি অধম, আমি শূদ্র। উভয় উভয়কে আলিঙ্গন করেছেন। তখন রামানন্দ রায় বলেছেন যে, মহাপ্রভু বলেছেন সারণ ভট্টাচার্য আপনার সঙ্গে আমার দেখা করতে বলেছেন। রামানন্দ রায় বলেছেন সার্বভৌম পরক্ষে আমার প্রতি কত কৃপা তার, যে আপনাকে অনুরোধ করেছেন আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য, মানে আমাকে কৃপা করার জন্য, তা তিনি আমাকে কত ভালোবাসেন। উভয় উভয়ের প্রতি আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে উভয়ের উভয়ের স্বাভাবিক ভাব প্রকট হলো। কিন্তু যারা সঙ্গে ছিলেন ব্রাহ্মণ বটে, কিন্তু তারা অত ভক্তির তত্ত্ব বোঝে না, তারা ভাবছেন একজন সন্ন্যাসী একজন শূদ্রকে আলিঙ্গন করে কেন কান্না করছেন, কেন এরকম হচ্ছে, কি ব্যাপার, তারা ঠিক এ ভাব বুঝতে পারে না। তখন ওনার মহাপ্রভু রামানন্দ রায় উভয়ই বুঝতে পারলেন যে বিজাতীয়, চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে বিজাতীয় লোকেদের সঙ্গে ঠিক ভাব হচ্ছে না। তখন উনি আরো নিজেরা দুইজনই সামলিয়ে নিলেন, নিজেদের ভাবটাকে সামলিয়ে নিয়ে রামানন্দ রায় বললেন, আপনি যখন এসেছেন আপনি দুই চার পাঁচ দিন থেকে আমার এই শুষ্ক হৃদয়কে আপনি দ্রবীভূত করুন, ঠিক করে দিন। মহাপ্রভু বলছেন, হ্যাঁ আমিও চাই তোমার সঙ্গে সময় কাটাতে, কিছু আলোচনা হবে। এভাবে উভয় উভয়কে ছাড়তে চাইছিলেন না, কিন্তু বিজাতীয় লোক সামনে, তাদের সামনে ঠিক জমছে না, ভাবটা জমছে না। সেই জন্য উভয় উভয়কেই ছেড়ে দিলেন, কিন্তু উৎকণ্ঠিত, কবে কালকে আবার কি করে একসঙ্গে মিলিত হব। ঠিক মহাপ্রভু পরের দিনই সকালে 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 সন্ধ্যার দিকে তাড়াতাড়ি এসেছেন, এসে ঠিক গোদাবরী স্নান করে অপেক্ষা করছেন। ঠিক রামানন্দ রায় মাত্র একজন সেবক সঙ্গে নিয়ে মহাপ্রভুর কাছে আসলেন, আর মহাপ্রভু আর রামানন্দ রায়ের সঙ্গে তখন এক দিব্য তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, যা গৌড়ীয় সমাজে রামানন্দ সংবাদ বলে পরিচিত। রামানন্দ সংবাদ, মহাপ্রভুর বিশেষ দুটো শিক্ষা, রূপশিক্ষা, সনাতন শিক্ষা আর রামানন্দ সংবাদ, এ হচ্ছে তিনটে শিক্ষা খুবই প্রাধান্যপূর্ণ। তাই এখানে মহাপ্রভু হচ্ছেন শ্রোতা, প্রশ্নকর্তা, স্বয়ং ভগবান প্রশ্ন করছেন। দ্বাপর লীলাতে কৃষ্ণ ভগবান উত্তর দিচ্ছেন, অর্জুন ভক্ত প্রশ্ন করছেন, আর কলিযুগে ভগবান ভক্ত হয়ে এসেছেন, তিনি ভক্ত প্রশ্ন করছেন আর রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। কিন্তু রামানন্দ রায় উত্তর কি করে দিবেন, যেমন আমরা দেখি সমুদ্রেতে বর্ষা হয়, জল পড়ে, তাই তো, সমুদ্রে বর্ষা হলে উপর থেকে জল পড়ে, কিন্তু মেঘ থেকে জল ও সমুদ্রে দিচ্ছে, কিন্তু এই মেঘটা জলটা পেল কোথা থেকে, কোথা থেকে পেল, সমুদ্র থেকে নিয়েছে, নিয়ে ও সমুদ্র থেকে নিয়ে মেঘ হয়েছে, মেঘ হয়ে আবার বর্ষা রূপে সমুদ্রতে জল ফেলছে। ঠিক রামানন্দ রায় হচ্ছে মেঘের মতন, সে মহাপ্রভুর কৃপা পেয়ে সে তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, আর সেই জ্ঞান আবার মহাপ্রভু রূপ সমুদ্রে দান করছে। মহাপ্রভু সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন কবিরাজ গোস্বামী, রামানন্দ রায়কে তুলনা করেছেন কার সঙ্গে, মেঘের সঙ্গে। স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে মহাপ্রভুই মনে হয় প্রশ্ন করছেন, জানেন না। আসলে মহাপ্রভুর কৃপা নিয়েই রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, পরপর বলছেন। সাধ্য বস্তু কি, কি করে সাধন করলে সাধ্যের নির্ণয়, সাধ্য বস্তু কি করে পাওয়া যায়, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, পরে লাস্টে বলবে, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, সাধন করলে সাধ্য বস্তু, সাধন করে যাকে পাবো সে হচ্ছে সাধ্য। মহাপ্রভু যখন গৃহস্থ লীলা করছিলেন, প্রথমেই পূর্ববঙ্গে গিয়েছিলেন হরিনাম প্রচার করার জন্য। ফরিদপুরে পদ্মা নদীর পাড়ে সেখানে উনি টল খুলেছিলেন, আর সারা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে সবাই ছুটে আসলো যে নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত আর আজ বঙ্গদেশে এসেছে, যার কাছে শিক্ষা লাভ করতে গেলে নবদ্বীপে যেতে হয়, অনেক অর্থ খরচা করে শিক্ষা লাভ করতে হয়, আর সেই বড় পণ্ডিত এসে গেছে আমাদের বাংলায়, আর সারা বাংলাদেশ থেকে লোক, হাজারে হাজারে লোক সব ছুটে এসেছে মহাপ্রভুর কাছে। আর যা এক দুই বছর ধরে যে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ পাঠ কি বলে, যারা ছাত্র যারা এক দুই বছর ধরে যে শিক্ষা গ্রহণ করতে হয়, সেই শিক্ষা মহাপ্রভু মাত্র 2 মাসের ভিতর দিয়ে দিলেন, স্পেশাল কৃপা, স্পেশাল ডিসকাউন্ট। হ্যাঁ, তা 2 মাসে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, বৈদিক শিক্ষায়। 2 মাস পরে যখন তারা ফিরে যাবে, যে যার মতন উপঢৌকন নিয়ে এসছে, সব জ্ঞান লাভ, তাকে গুরুদেবকে দক্ষিণা দেওয়ার জন্য, কারণ মহাপ্রভু আসলে গৃহস্থ ছিলেন, তিনি প্রথমে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পূর্ববঙ্গে গিয়েছিলেন, শিক্ষা শেষে সমস্ত ছাত্ররা উপঢৌকন নিয়ে এসেছে। এই সময় পূর্ববঙ্গে একজন ভক্ত বাস করছিলেন, তার নাম ছিল তপন মিশ্র। তপন মিশ্র উনি সাত্য সাধন তত্ত্ব বুঝতে পারছিলেন না, যে কার আরাধনা করা উচিত, কিভাবে আরাধনা করা উচিত, তখন এইরকম খুব চিন্তা করছেন, কি কার আরাধনা করা উচিত, কিভাবে আরাধনা করা উচিত চিন্তা করছেন, খুব রাত দিন স্বস্তি নেই, মানে শান্তি পাচ্ছেন না, সাধ্য বস্তু নিরূপণ করতে পাচ্ছেন না, সাধন পন্থাটাকে নিরূপণ করতে পাচ্ছেন না, সেই জন্য স্বস্তি নেই। বৃন্দাবন দাস ঠাকুর এই ভাষা ইউজ করে, স্বস্তি মানে শান্তি নেই। হঠাৎ রাত্রে একদিন স্বপ্ন দেখছেন যে হে তপন মিশ্র, তুমি যদি সাধ্য সাধন তত্ত্ব ভালো করে জানতে চাও, তো নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত এসেছে এই বাংলায়, তুমি ছুটে তার কাছে যাও, আর তিনি তোমাকে ঠিক সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান দেবে। তবে হ্যাঁ, নিমাই পণ্ডিতকে সাধারণ ব্রাহ্মণ বলে মনে করো না, তিনি হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, স্বয়ং ভগবান। এই কথা যখন স্বপ্নে উনি লাভ করেছেন, ছুটতে ছুটতে গিয়েছেন তপন মিশ্র মহাপ্রভুর কাছে, যে চরণে নিবেদন করেছেন, সাধ্যতা সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপন, সাধ্য সাধন তত্ত্ব আমি বুঝতে পারছি না, দয়া করে আপনি আমাকে বলুন। তখন মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্বের ছোট্ট উত্তর দিয়েছিলেন, পরে উত্তর দিয়েছিলেন কাশীতে সনাতন গোস্বামীর সঙ্গে করে তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব ডিটেলস জ্ঞান দিয়েছিলেন, কিন্তু প্রথমে শর্টে তাকে বললেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, সাধ্য বস্তু সাধন বস্তু সবই হচ্ছে হরিনাম। তো এখানে রামানন্দ রায় আর মহাপ্রভুর সঙ্গেও এই সাধ্য সাধন আলোচনা হচ্ছে, আর সেই শিক্ষা মহাপ্রভু আর রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা হচ্ছে সাধ্য বস্তু কি। প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে সধর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, পরশলোক সাধ্যের নির্ণয়, তুমি সাধ্য বস্তু কি দয়া করে আমাকে শ্লোক বলো। রামানন্দ রায় উত্তর দিলেন কি, সদর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। সদর্ম চারণ মানে কি, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্র, শূদ্র, বৈশ্য, অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, যে যে আশ্রমে আছে, যে যে বর্ণে আছে, সেই বর্ণ যদি ঠিক করে পালন করে তাহলে বিষ্ণু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে সধর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। কেউ যদি সধর্ম অনুশীলন করবে তাহলে তার বিষ্ণু ভক্তি হবে। রামানন্দ রায় উত্তর দিলেন যে বর্ণ আশ্রম ঠিক ঠিক ভাবে পালন করলে তার বিষ্ণু ভক্তি হবে। প্রভু উত্তর দিয়েছেন ইহ বাহ্য, শুধু বর্ণাশ্রম চারাপরতা পুরুষেন পুরুপমান বিষ্ণু আরাধ্যতে পন্থ নান্নত কারণ। রেফারেন্স দিচ্ছেন যে পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচরণ যুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হয়, বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার কোন উপায় নেই। একটা শ্লোক আছে যে বর্ণাশ্রমে, কিন্তু মহাপ্রভু বলছেন ইহ বাহ্য, ইহ বাহ্য আগে কহার। এটা ধর্মের একটা বাহ্য দিক যে বর্ণ আর আশ্রম ঠিকভাবে পালন করা। কিন্তু যদি হরিভজন না করে, শুধু ব্রাহ্মণ হলো, ব্রাহ্মণের কাজ করলো, তাতে কাজ হবে না। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র তাতে লাভ হবে না। কারণ কি, ভাগবতে বর্ণনা করা আছে অত পুংবি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগসা সংস্কৃত ধর্মস্ব সংসিদ্ধি হরি তোষণম, হরি তোষণ আসল উদ্দেশ্য। সেই জন্য বর্ণাশ্রম শুধু কেউ গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী হলো, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র ঠিক ঠিক ভাবে পালন করলো, হবে না যদি সংসিদ্ধি হরি তোষণ, সেই দ্বারা সে হরির তোষণ না হবে। হরি ভজন করলেই হরির তোষণ হবে। সেই জন্য মহাপ্রভু বলেন ইহ বাহ্য আগে কহার, এটা বাহ্য। এর থেকে আর উন্নত কথা বলো যার দ্বারা ভগবানকে লাভ করা যায়। প্রভু কয় ইহ বাহ্য আগে কহার, রায় কয় কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। যেমন বলছে কৃষ্ণকে যদি সব কর্ম অর্পণ করা হবে তাহলে সেটার দ্বারাই ভগবানকে লাভ করা যাবে। যেমন তার রেফারেন্স দিচ্ছেন ভগবত গীতায়, যত করসি যদাশনাসি যত দোষি যদাসি যত তপস্যসি কন্তে তৎকৃষ্ট মদার্পণ, তুমি যা খাও যা করো যা দান করো সব আমার উদ্দেশ্য করো। তাই কৃষ্ণ কর্ম অর্পণ করলে সর্ব সাধ্য সার, তারপরে কৃষ্ণর উদ্দেশ্যে সব কর্ম করলে ভগবানকে লাভ করা যায়, এরকম বলবেন। কিন্তু মহাপ্রভু বলবেন এটি ইহ বাহ্য বলবেন। কেন বলবেন? কারণ কেউ যদি কর্ম অর্পণ করল কিন্তু যেরকম ধর্ম যা যা ধর্ম ভগবান কৃষ্ণকে অর্পণ করল কিন্তু হরিকথা শ্রবণ করল না, ধর্ম সমষ্ঠিত পুংসাং বিষ বক্সেন কথা সুজ নোৎপাদয় যদি রতি শ্রম এবহি কেবল। অর্থাৎ ধর্ম পালন করলো, গৃহস্থ ধর্ম ভগবানকে অর্পণ করলো, সব করলো, কিন্তু যদি হরিকথা শুনলো না
তো তার দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব নয়। সেই জন্য বলছে প্রভু কই ইহ বাহ্য, এটাও বাহ্য, শুধু কৃষ্ণকে কর্ম অর্পণ করলেই কি হবে যদি হরি কথা না শুনবে সেবা না করবে। সেই জন্য মহাপ্রভু বলেন ইহ বাহ্য, এটাও বাহ্য। আগে কহ আর রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার ত্যাগ, যা যা ধর্ম আছে সব ত্যাগ করল। মহাপ্রভু বলি হরে কৃষ্ণ,
এই নিচে রাখো, ওটা হবে না নাকি নিচে রাখো।
হরে কৃষ্ণ, বস্তু লাভ হয়। প্রথমে বলছে সধর্ম আচরণ, বর্ণাশ্রম বলছে এটা বাহ্য। তারপরে রামানন্দ রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ, কৃষ্ণকে সব কর্ম অর্পণ কর, এ হচ্ছে একটা ধর্ম, মানে কৃষ্ণকে কর্ম উদ্দেশ্যে কর্ম করা। বলছে এটাও যদি ভালো করা হয় কিন্তু হরিকথা শ্রবণ না করে বাহ্য। সেই জন্য মহাপ্রভু আর বলছি ও বাহ্য আগে কহ, আর রায় কয় স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, স্বধর্ম ত্যাগ, সবকিছু যার ধর্ম আছে সব ত্যাগ করা। তার রেফারেন্স দিয়ে ভগবত গীতায় বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম অহং তং সর্বপাপেব মোক্ষয়। যে সবকিছু ধর্ম পরিত্যাগ করে শুধু আমার চরণের শরণাগত হও। এখানে প্রভু মহাপ্রভু এটাও বলছে ইহো বাহ্য, শুধু ত্যাগ করল, কিন্তু যদি ভগবানের কাছে শরণাগত হলো না, স্বধর্ম ত্যাগ, শুধু ধর্ম যে আমি সংসারী আছি, আমি বানপ্রস্ত আছি, যা আছি সব ত্যাগ করে দিলাম কৃষ্ণের কাছে, সব ত্যাগ করলাম, কিন্তু শুধু ত্যাগটা যথেষ্ট নয়, ত্যাগ করে ভজন করতে হবে। সেই জন্য মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কহ, আর রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাত্যসার, জ্ঞান থাকবে তা দিয়ে যদি ভক্তি করবে তাহলে সেটা করলে ভগবানকে পাওয়া যায়। মহাপ্রভু বলছেন ইহ বাহ্য বলবে, কেন বলবে, কারণ ওখানে যেহেতু রেফারেন্স দেয়া আছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেশু মদ ভক্তি লভতে, জ্ঞান, জ্ঞানের মাধ্যমে ব্রহ্মভূত স্টেজ প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সেখানে ভক্তিটা শুরু হচ্ছে, ভক্তিটা লাভ হচ্ছে না, ভক্তি লাভের ওটা পন্থা নয়। যে জ্ঞান মিশ্রা ব্রহ্মভূত জ্ঞানে ভক্তিটা শুরু হয়, ভক্তিটা লাভ হয় না। সেজন্য বলছি ইহ বাহ্য আগে কহ, আর রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু এটাকে অ্যাকসেপ্ট করবেন, বলে জ্ঞান শূন্য মানে কর্ম ত্যাগ এগুলো বাদ, একটু একটু লাস্টে যখন জ্ঞান শূন্য, আর জ্ঞান শূন্য ভক্তি মানে কি, এই ব্রহ্ম জ্ঞান নয়, যে জ্ঞান শূন্য মানে কি, যেখানে জ্ঞানের কোন অহংকার থাকবে না, শূন্য হবে। সেই জন্য এর সুন্দর একটা রেফারেন্স দিয়েছে শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধে ব্রহ্মা কৃষ্ণকে প্রার্থনা করেছেন যে কি করে আপনাকে পাওয়া যায়, সেখানে শ্লোকটা এরকম বলেছেন জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্তব সমৃত ভব দিয়ে বার্তা, জ্ঞানে প্রয়াসটাকে বাদ দিয়ে সামনে যে কৃষ্ণ বিষয়ক বার্তা সেটা শ্রবণ করতে হবে, তাহলে স্থান স্থিত শ্রুতিগতাং তনুবাং মনভি যে প্রায় অসজিত জিতভি ত্রৈলক্য হন। জ্ঞান শূন্য এটা প্রাধান্যপূর্ণ নয়, শুধু জ্ঞান বাদ দিয়ে শুধু ভগবানের কথা শ্রবণের উপরে এখানে গুরুত্ব দিয়েছেন। যে কেউ যদি ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র যে অবস্থায় তাকে পরিবর্তনের দরকার নেই, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী তার স্থান পরিবর্তনের দরকার নেই, স্থানে স্থিতা, স্থানে স্থিত থেকে তাকে একটা বিশেষ কাজ করতে হবে এবং যেটার জন্য মহাপ্রভু এটাকে অ্যাকসেপ্ট করেছেন। ইহ হয় কি সেটা ভগবদীয় বার্তা, হরিকথা শ্রবণ করতে, ভগবদীয় বার্তা কৃষ্ণ বিষয়ক বার্তা শ্রবণ করতে। মহাপ্রভু বলেন ইহ হয়, এটা হবে। জ্ঞানের অহংকার নেই, কিন্তু যে যেখানে আছে সেখানে থেকে যদি কৃষ্ণ কথা শুনবে তাহলে কৃষ্ণকে পাবে। মহাপ্রভু এটাকে অ্যাকসেপ্ট করলেন। তা দেখুন কৃষ্ণ কথা শ্রবণের কত গুরুত্ব দিয়েছেন, ত্যাগটাকেও অত গুরুত্ব নয়, ধর্ম কর্ম ত্যাগটাও গুরুত্ব নেই, অন্য সব কিছু ত্যাগটাও গুরুত্ব মহাপ্রভু দিচ্ছেন না। সে ত্যাগী কিন্তু ভজন করে না। আছে না অনেক সব গৃহ ত্যাগ করলো, ত্যাগী হয়ে জঙ্গলে, কিন্তু হরি ভজন করে না। এই মহাপ্রভু এখানে বিশেষ করে প্রাধান্য দিচ্ছেন শ্রুতি গতাং তনুবাং মনবি, কায় মনোবাক্যে ভগবানের কথা শুনতে হবে। শুনলে যে প্রায় অজিত অপি ত্রৈলোক্য, ব্রহ্মা এই শ্লোকটা বলছে যে অজিত যে কৃষ্ণ তাকে সহজে জয় করা যাবে। প্রভু কয় ইহ হয় আগে কহ আর, মহাপ্রভু বলেন ইহা হয়, এটা হবে। কেউ যদি ভগবদীয় বার্তা শ্রবণ করে তাহলে সে শাব্দ বস্তু পাবে, কিন্তু এর থেকে আর একটু ভালো জিনিস বল। তখন রামানন্দ রায় বললেন, কি বললেন? প্রেম ভক্তি সর্বসাধ্যসার, প্রেম ভক্তি সর্বসাধ্যসার। সুন্দর একটা উদাহরণ দিলেন, নানা প্রচারেন কৃত পুজো, অনেক আপনি সুন্দর রান্না করলেন ঠিক আছে, কিন্তু লবণ দিলেন না, কি হবে? টেস্ট হবে। তা আপনি সব বললেন, শ্রবণ ট্রবণ করলেন, কিন্তু ভক্তি দিয়ে শ্রবণ করলেন না, তাহলে হবে না। আবার সেই জন্য বলছেন প্রেম ভক্তি সর্বসাধ্যসার, আগে শুধু শ্রবণের গুরুত্ব দিয়েছেন, শুধু শ্রবণ করলে হবে, তার থেকে উন্নত হচ্ছে প্রেম ভক্তি, প্রেম ভক্তি সর্বসাধ্যসার। মহাপ্রভু বলছেন, কি বলছেন? ইহ হয়, এটাও হবে। কারণ কি, সেখানে আর একটা সুন্দর একটা শ্লোকের উপমা দিচ্ছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল মূল্য মেকলম জন্মকটি সুকৃতি ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি লাভ করার যদি সুযোগ কোথাও থাকে সেখান থেকে সেটা কিনে নিতে হবে। যেমন আমাদের রান্না বান্না হচ্ছে, বাজার করার দরকার, তা কেনার সুযোগ কোথায় আছে? কোথায় আছে? বাজারে, যেখানে জিনিস নিয়ে বসে আছে। সব জায়গায় যদি স্বর্গদ্বারে যাবে, শ্মশানের কাছে কিনতে হবে, নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গায় গেলে সবজি পাবে। তাই বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতে, যদি আপনার কারো হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ করার ইচ্ছা হয়, কিনতে হবে কোথাও থেকে? কোথা থেকে কিনতে হবে? কোথা থেকে? কোন বাজার থেকে? সাধু সঙ্গের বাজার থেকে। তাই কৃষ্ণ ভক্তি লাভ হয় কোথা থেকে? সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ, কবিরাজ গোস্বামী বলছেন। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে, ভক্তিটা জাত হয় ভক্তের সঙ্গ প্রভাবে। তাই আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তাহলে কোথাও যেতে হবে? কোথায়? সাধু সঙ্গের বাজারে। যে কি করতে হবে? ঘরে ঘুমিয়ে থাকতে হবে? তাই না, হরিকথা শুনতে হবে। হরিকথা শুনতে এসে ঘুমিয়ে থাকবো তাহলে তো হবে না? তাও হবে না। এই জন্য কারো যদি লোভ থাকে তাহলে ঘুম আসবে না। যদি এখানে বলা হতো যে এখানে যে আসবে তাকে এক লাখ করে টাকা দেওয়া হবে, তাহলে কেউ আর ঘরে থাকতো? কারণ স্বাভাবিকভাবে টাকার প্রতি লোভ থাকে, লোভ থাকলে সেই বস্তুর জন্য দৌড়াই যেখানে পাওয়া যাবে। ঠিক কারো মনে যদি কৃষ্ণ ভক্তির প্রতি লোভ জাগ্রত হয় তখন সে হরি কথার জন্য দৌড়াবে, তাই কিনা? তাই এখানে সেই শ্লোকটা বলছে, কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভতে, কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ যদি কোথাও থাকে, কোথায় আছে সেই সুযোগ? সাধু সঙ্গে তাত্র লৌল মূল্য মেকলাম, সেখানে সেটা কিনতে হবে। কিতে কিনা যায়? বাজারে যেমন টাকা দিলে সবজি পাওয়া যায়, টাকা না থাকলে সবজি দেবে না। এই কৃষ্ণ ভক্তের বাজারে আমি এসেছি, এখানে আমি কৃষ্ণ ভক্তি পেতে পারি, তাই তো? কিন্তু কিনতে হবে। কি দিয়ে কিনব? তত্র লৌল, লোভ রূপ মূল্য দিয়ে কিনতে হবে, অর্থাৎ ভিতরে লোভ জাগ্রত করতে হবে কৃষ্ণ ভক্তি লাভের জন্য। লোভ জন্ম কোটি সুকৃতির নলব পথে, কোটি কোটি জন্মে এই সুযোগ লাভ নাও হতে পারে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ লাভের সুযোগ হয়, সেটাই গুরুত্ব। তাই বলছে এখানে মহাপ্রভু, প্রেম ভক্তি সর্বসাধ্য সার, মহাপ্রভু এটাকে অ্যাকসেপ্ট করলেন। এটাও বললেন ইয়ে হয় আগে কহ, আর এটাও হয়, কিন্তু এর থেকে আর একটা উন্নত কথা বলো। রামানন্দ রায় বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার, আগে প্রেম ভক্তি বললেন, তার আগে শ্রবণের গুরুত্ব দিলেন, স্থান স্থিতার শ্রুতি গতাং, স্থান স্থিত থেকে গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী যে যেখানে ব্রাহ্মণ ক্ষেত্র যে যেখানে সেখানে থেকে শুনতে হবে, মহাপ্রভু অ্যাকসেপ্ট করলেন। তারপরে কি প্রেম ভক্তি অ্যাকসেপ্ট করলেন, হ্যাঁ এটাও হয়, একটু আগের কথা বলো। তখন রামানন্দ রায় বললেন কি, এই যে শান্ত দাস সক্ষ বাৎসল যে পঞ্চবিধ ভক্তি আছে, তার ভিতরে শান্ত কথাটা না বলে বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইয়ে হয় আগে কহ, আর এটাও হয়। কোথা থেকে হয়? হয় শুরু করেছেন শ্রবণ, তারপরে কি প্রেম ভক্তি, তারপরে দাস্য ভক্তি, হয় হয়, এই তিনটেই হয় হয় বলেছেন। তার আগে ইহ ভাগ্য ইহ ভাগ্য সব বলেছেন, হ্যাঁ সধর্মচারণ, কৃষ্ণ কর্মার্পণ, সধর্ম ত্যাগ, সব ভাগ্য। লাস্টে যখন বলেছেন জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞানের অহংকার নেই, শুধু শ্রবণ করবে, বসে হরিকথা শ্রবণ করবে, বুঝি ইহ হয়, শ্রবণে হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়, ইয়ে হয় আগে কহ, আর এর থেকে একটু উন্নত কর। তখন রামানন্দ রায় উত্তর দিচ্ছেন সক্ষ প্রেম সর্বসাধ্য সার, সক্ষ প্রেম এটাও হয় বললেন না, ইয়ে উত্তম বললেন, দেখি কি বলে, হ্যাঁ ইয়ে উত্তম বলেছে। এর আগে বলেছে ইয়ে বাহ্য, প্রথম বলেছে ইয়ে বাহ্য ইয়ে বাহ্য, তার বলেছে ইয়ে হয় ইয়ে হয় ইয়ে হয়, যখন এসেছে সক্ষ প্রেম দাস্য প্রেমেও কিন্তু বলেননি ইয়ে উত্তম, দাস্য প্রেমে কি বলেছেন ইয়ে হয়, কিন্তু যখন বলেছেন সক্ষ প্রেম সর্বসাধ্য সার তখন বলেছেন ইয়ে উত্তম, হয় না শুধু ইয়ে উত্তম, কেন? পাঁচ প্রকার ভক্তি আছে, তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তদীয় ভাবের ভক্তি, মদীয় ভাবের ভক্তি। তদীয় ভাগ মানে শান্ত দাস্য, সেখানে হচ্ছে হে কৃষ্ণ আমি হচ্ছে তোমার, মানস দেহ গেহ যা কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর, আমি হচ্ছে তোমার, আমার টাকা পয়সা সব তোমার, তদীয় তোমার। কিন্তু এ হচ্ছে ঐশ্বর্য ভাব, যেখানে কৃষ্ণকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে ভক্ত, তার প্রেমে কবু আমি নাহাই প্রীত, সেই প্রেমে আমি প্রীত হই না, খুশি হই না, যে আমাকে বড় মনে করে, কৃষ্ণকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে, সে যেভাবে প্রেম করে সেই প্রেমে আমি তুষ্ট হই না, তার প্রেমে না হই অধীন। ভগবানকে বড় আপনাকে মানে হীন, তার প্রেমে না হই অধীন, মানে ভগবানকে বড় মনে করে নিজেকে হীন মনে করে, তার প্রেমে না হই অধীন, আমি তার প্রেমে অধীন হই না, তার বশীভূত হই না, এ হচ্ছে তদীয় ভাব। ভগবান মহান, তুমি সর্বেশ্বরেশ্বর ভুজেন্দ্র কুমার, তুমি মহান আর আমি তোমার দাস। কিন্তু আর এক ভাবের ভক্ত আছে, তাকে বলা হয় মদীয় ভাব। তদীয় হচ্ছে কৃষ্ণ আমি তোমার, এর থেকে উন্নত ভাবের যে ভক্ত সে কি বলে, কৃষ্ণ তুমি হচ্ছে আমার। সেটা শুরু হয় সূক্ষ্ম রস থেকে, শান্ত দাস্য রসে ভক্ত মনে করে আমি তোমার, আর সূক্ষ্ম রস থেকে সূক্ষ্ম বাৎসল্য মধুর যে ভক্ত তারা মনে করে ভগবান তুমি হচ্ছে আমার, আমি তোমার না, তুমি আমার। সখা মরে শুদ্ধ সখকে সখা করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় জন তুমি আমি সম। সখা সাধারণ শান্ত দাস্য রসের ভক্তরা ভগবানের দিকে পা মেলে বসে না, তাই কিনা? আর সূক্ষ্ম রসের ভক্তরা ভগবানের দিকে পা কি, ভগবানের কাঁধে পা দেয়, ভগবানের ঘাড়ের উপরে চড়ে। সূক্ষ্ম সখকে সখা করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় জন, তারা কি মনে করে তুমি কোথাকার বড়, তুমি আমি সম, তুমি আর আমি হচ্ছে সমান এক, এখানে ভক্ত আর ভগবান সমান। এর থেকে আরো উন্নত ভক্ত যারা, তারা কারা, বাৎসল্য, বাৎসল্য রসের ভক্তরা তারা বলে না ভগবান তুমি আর আমি সমান, তুমি আমার থেকে ছোট, ভগবানকে মনে করে তুমি ছোট, আমার থেকে ছোট। মাতা মরে পুত্র জ্ঞানে করেন শাসন, অতি হীন জ্ঞানে করে লালন পালন। মাতা যখন বাৎসল্য রসে তখন ভক্ত আর ভগবান সমানও নয়, সাধারণত ভক্ত ছোট ভগবান বড়, কিন্তু সূক্ষ্ম রসে সে ভগবান আর ভক্ত এক হয়ে যায়, সমান হয়। আর বাৎসল্য রসে ভগবান বড় হয় আর ভগবান ছোট হয় আর ভক্ত বড় হয়ে যায়। মাতা মরে পুত্র জ্ঞানে করেন শাসন, অতিহীন জ্ঞানে ভগবানকে হীন মনে করে, করে লালন পালন। তারপরে মধুর রস তারা কি বলে, তারা হীন জ্ঞান করে না, তারা গালি জুড়ে দেয়। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদুস্তুতি হইতে হরে সেই মোর মন। আমার ভগবান কৃষ্ণ নিজেই বলছেন, আমার প্রিয়া যদি আমাকে মান করে, আমাকে ভৎসনা করে, আমাকে গালি দেয়, কালো সোনা বলে, লম্পট বলে, কিন্তু সেই গালি বৈদিক ব্রাহ্মণরা বেদের স্তুতি করে আমাকে যে আনন্দ দিতে পারে না, তার থেকে বেশি আনন্দ তার গালিতে পাই। তবে সেই গালি আর পুরুষ মহিলার এইখানকার গালি এক নয়, কিন্তু কোথায় গাছতলা কোথায় পাঁচতলা, তা একাকার নয় সেটা, সেই প্রেম আর এই প্রেমে অনেক পার্থক্য। এখানে স্বার্থ পুড়ালে প্রেম মাথায় চটে যাবে, আর সেখানে যে কোনো অবস্থায় আশ্লিষ্ট বা পাদরতম পিনষ্টমা মদর্শন মর্মাহত করে তোমা যথা তথা বা বিধাত লম্পট পথ প্রাণনাথস্ত সয়ব না। এ হচ্ছে আসল প্রেম, তুমি যে অবস্থায় সব অবস্থায় তুমি আমার। এখানকার কেউ প্রেম করে যদি স্বামী দুই চার বছর কাছে না আসবে ডিভোর্স দিয়ে দেবে আর একজনের কাছে। ব্রজের গোপীরা কৃষ্ণ তাকে ত্যাগ করে 13 বছর 6 মাস মথুরাতে ছিলেন, তাও কৃষ্ণকে ভুলেছেন, একটু বিন্দু মাত্র কৃষ্ণ থেকে মন সরেনি এত দূরে গেলেও। তারপরে তো আরো 100 বছর ধরে দ্বারকাতে ছিলেন। কই গোপীরা কখনো কৃষ্ণ ছাড়া কাউকে চিন্তা করতে পেরেছে? এখানকার তো সেরকম নয়, চোখের আড়াল মনের আড়াল, আউট অফ মাইন্ড, কি আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। তাই এটা প্রেমের কথা বর্ণনা করছেন, কি করে ভগবানকে পাওয়া যায়। ইহ বাহ্য আগে কহার বাৎসল প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহ উত্তম আগে কহার কান্তা প্রেম সর্বসাধ্য সার। এভাবে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ। তারপরে বলছেন কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ উপায় হয়, তার ভিতর যার যে ভাব সেটাই সর্বোত্তম তার কাছে। পাঁচ প্রকার শান্ত দাস্য সখ্য বাচ্চল কে কোন রসের ভক্ত সবাই ভাবে, সে যেভাবে ভগবানকে তার দিয়ে ভালোবাসবে সেটাই তার কাছে উত্তম শ্রেষ্ঠ। তাই তবে মহাপ্রভু বলছেন যে নিরপেক্ষ ভাবে বিচার করলে দেখা যায় কান্তা প্রেম সর্বসাধ্য, সব থেকে উন্নত কান্তা প্রেম। কারণ এই কান্তা প্রেমে ভগবান এমন হয়ে যায়, এমনি গীতাতে কৃষ্ণ বলেছেন যে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাইব ভজমন, যে যেভাবে আমাকে ভজনা করবে সেইভাবে আমি তার প্রতিদান দেই। কিন্তু যখন কান্তা প্রেমের বিষয় আসছে, ব্রজের গোপীরা কিভাবে সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণের জন্য সব, তখন কৃষ্ণ তার প্রতিজ্ঞা ওখানে ভঙ্গ করে ফেলেছে, বলছে না পারায়ম, যে আমি পারি না। কি পারি না? আমি যে প্রতিজ্ঞা করেছি গীতায় যে যেভাবে ভজনা করবে তার প্রতিদান আমি দেব, কিন্তু হে গোপী তোমাদের কাছে না পারায়ম, তোমরা যেভাবে আমার ভজনা করেছো তার যে প্রতিদান দেওয়ার আমার কিছুই নেই, আমার ক্ষমতার বাইরে। সেই জন্য ভাগবত একটা শ্লোকে উল্লেখ করে হচ্ছে না পারায়ম বিপদ সংযুতা সাধু কৃতং বিবুধ যা মা ভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবৃত তত্ত্ব প্রতিধাতু সাধুনা। এ গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবা ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যে পরিশোধ করতে পারবো না। গীতাতে ভগবান বলছে যেভাবে আমাকে ভজনা করবে আমি তার প্রতিদান দেব, কিন্তু এখানে বলছে আমি ব্রহ্মার আয়ুষ্কালেও তোমাদের প্রতিদান দিতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণ নিষ্কলুষ, বিন্দুমাত্র কলুষতা নেই, কামগন্ধহীন। তোমরা তুচ্ছেদ্য সংসার বর্ণ ছিন্ন করে আমার আরাধনা করেছো, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান। তোমরা যে মহান কার্য করছো এটাই তোমার প্রতিদান, আমাদের আমার কিছু দেওয়ার আমার ক্ষমতা নেই। তাই এইভাবে সাধারণত রামানন্দ রায় আর মহাপ্রভুর সঙ্গে অনেক তত্ত্বকথা আলোচনা হয়েছে, এর থেকে পরে আরো উন্নত তত্ত্ব কথা বলেছে, সেগুলো আমাদের অনেক সময় ক্ষমতার বাইরে। মহাপ্রভু পরবর্তীকালে রামানন্দ রায়কে তার স্বরূপ দেখিয়েছেন, রাধাকৃষ্ণ রূপ দেখিয়েছেন রামানন্দ রায়কে, আর লাস্টে বললেন তুমি যদি পারবে তুমি এই রাজকার্য পরিত্যাগ করে তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। কোথায়? নীলাচলে। ওখানে আমরা দুইজন বসে কৃষ্ণ কথা আলোচনা করব, সময় অতিবাহিত করব, সময় পেলে তুমি চলে আসো। আমরা এই রামানন্দ রায়ের কথা পরে আবার প্রসঙ্গে আসব। এরপরে মহাপ্রভু রামানন্দ রায়ের পরে তারপরে দক্ষিণ ভারতে বিভিন্ন ভ্রমণ করে করে প্রায় 2 বছর পরে তিনি আবার এই পুরী ধামে ফিরে আসবেন, নীলাচল ধামে। এর মাঝে কি হয়েছে, রাজা প্রতাপ রুদ্র ছিলেন কটকে, আর তিনি শুনলেন পুরীতে একজন সন্ন্যাসী এসেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য ঘরে ছিলেন আর তিনি চলে গেছেন। তখন উনি সার্বভৌম ভট্টাচার্যকে ডেকেছেন, কে, রাজা প্রতাপ রুদ্র। ডেকে বলছেন, শুনেছি তিনি বাংলা থেকে একজন সন্ন্যাসী এসেছে, এখন তিনি কোথায়? বলছে, উনি তো এসেছিলেন বটে, কিন্তু উনি এখন দক্ষিণ ভারতে চলে গেছেন। রাজা প্রতাপ রুদ্র বলছেন, জগন্নাথ পুরী ধাম ছেড়ে, শ্রীক্ষেত্র ছেড়ে তিনি আবার দক্ষিণে কেন গেলেন? ওখানে কি, এখানে তো ভগবান আছে। সারবে ভট্টাচার্য বলছেন, সারবে ভট্টাচার্য বলছেন, প্রভু যেখানে থাকেন সেটাই হচ্ছে তীর্থ। রাজা বলছেন, এই তীর্থ ছেড়ে তিনি অন্য কোথায় আবার গেলেন, কেন গেলেন? এখানে তো ছিলেন ভালো। বলছে,
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। তিনি সাক্ষাৎ ভগবান। কি বলছো তুমি, এত বড় পণ্ডিত হয়ে তুমি সন্ন্যাসীকে ভগবান বলছো? প্রতাপ রুদ্র বলছেন, হ্যাঁ, উনি সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, মহাপ্রভু যখন আসবে দয়া করে আমার সঙ্গে একবার মিলাবে, আমি একটু দর্শন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু আসলে আপনার সঙ্গে আমি দর্শন করিয়ে দেব। 2 বছর পরে যখন মহাপ্রভু নীলাচল ধামে ফিরে এসেছেন, নীলাচল ধামে ফিরে এসেছেন, মহাপ্রভু এখন থাকবেন কোথায়? বাসাঘর রাজাকে বললেন, মহাপ্রভুর বাসাঘরের ব্যবস্থা করতে হবে, জগন্নাথ মন্দিরের কাছে হবে, একটু নিরিবিলি হবে। তখন সিদ্ধান্ত হলো যে কাশী মিশ্রের ভবন, যিনি রাজগুরু, ওনার কাশী মিশ্র ভবন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, হ্যাঁ, ভজনের উপযোগী, তা ওই ঘর মহাপ্রভুর জন্য উপযুক্ত হবে। মহাপ্রভুকে বলা হলো, আপনাকে কাশী মিশ্রের ঘরে স্থান দেওয়া হয়েছে, আপনি ওখানে অবস্থান করুন। কাশী মিশ্রের ঘরে গেলেন, বললেন, আমি তোমার বাড়িতে থাকব। কাশী মিশ্র বললেন, আমার যা কিছু আছেন প্রভু সব হচ্ছে তোমার, আমার ঘর বাড়ি পরিবার পরিজন যা কিছু সব আপনার, আপনি এই গৃহে আপনি যত কাল ইচ্ছা আপনি এখানেই থাকতে পারেন। সারবে ভট্টাচার্য মহাপ্রভুর সঙ্গে সবাইকে পরিচয় করে দিচ্ছেন, এই গোপীনাথ পট্টনায়ক, এই গোপীনাথ, এই অমুক তমুক, সবাইকে, যত উড়িষ্যার যত ভক্তরা আছে, এক এক করে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। আর মহাপ্রভু সঙ্গে সবার পরিচয় করে দিতেন, এই হচ্ছে ভবানন্দ, এনার 5 পুত্র রামানন্দ রায়ের পিতা হচ্ছে ভবানন্দ। মহাপ্রভু বললেন, তুমি পাণ্ডু, পঞ্চপুত্র তোমার নন্দন, তুমি হচ্ছে পাণ্ডু আর পঞ্চপুত্র তোমার, পঞ্চপুত্রের সঙ্গে আছে রায় ভবানন্দ। তা ভবানন্দ রায়ের 5 পুত্র, তার অন্যতম হচ্ছে রায় রামানন্দ, বাণীনাথ পট্টনায়ক মনে না আর কারা কারা আছে, হ্যাঁ বাণীনাথ, এরকম মহাপ্রভুর সেবক ছিলেন উনারা, সবাইকে পরপর পরিচয় করে দিলেন। মহাপ্রভু পুরী ধামে এসেছেন সংবাদ পেয়ে, আসলে কি হয়েছে, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন এই কালা কৃষ্ণদাস সঙ্গে ছিলেন, কিন্তু দক্ষিণ ভারতে ভট্টধারী বলে একটা সম্প্রদায় আছে, তারা স্ত্রীদের দেখিয়ে ভালো মানুষকে বিমোহিত করে নেয়, তাই এই কালা কৃষ্ণদাসকে তাদের দলে নিয়ে নিয়েছিলেন, আর মহাপ্রভু যে তাকে চুলে ধরে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন, সেই প্রভু ধন্য যে চুলে ধরি আনে, সেই সেবক ধন্য যে না ছাড়ে প্রভুর পাশ, সেই সেবকের কাজও যে প্রভুর পাশ ছাড়বে না, আর সেই প্রভু ধন্য যদি সেবক কোনো কারণে অন্যদিকেও যায় তাকে টেনে ধরে নিয়ে আসবে। তা মহাপ্রভু তাকে চুলে ধরে তাকে টেনে নিয়ে চলে আসলেন তাদের কাছ থেকে, ভট্টকারীদের কাছ থেকে। আর এখানে যখন ফিরে এসেছেন নিত্যানন্দ প্রভু প্রভু সবার সামনে বলছেন, এই কালা কৃষ্ণদাসকে তোমরা আমাকে সঙ্গে দিয়েছ, শোনো এই কালা কৃষ্ণদাসের ঘটনা কি করেছে, আমি তো তাকে ধরে টেনে উদ্ধার করে নিয়ে এসছে, কিন্তু তাকে আমি টেনে উদ্ধার করেছি, এখন আমার সঙ্গে একে পাঠিয়েছিলে আর আমি এখন এনে দিয়ে দিয়েছি, এখন এর দায় দায়িত্ব আমার না, তোমরা একে যেখানে পাবে। কালা কৃষ্ণদাস তো কান্না করতে শুরু করলেন, কিন্তু ভক্তরা কৃপালু কি করলেন, কালা কৃষ্ণদাসকে সেবা দিলেন। কি সেবা দিলেন, মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে প্রসাদ নিয়ে এসছেন, সচি মাতাকে খবর দিতে দিয়ে আর সব জায়গায় অদ্বৈত আচার্য, তারপরে অন্যান্য সব শিবাষ্টাকে সবাইকে খবর দেওয়ার জন্য বঙ্গে কারো যাওয়া দরকার, কালা কৃষ্ণদাসকে সেই সেবা দিয়ে পাঠিয়ে দিলাম, যাও নবদ্বীপে যাও খবর দাও আর এই প্রসাদ দাও সচি মাতাকে দেবে, সে গেলেন। আর সেই সংবাদ পেয়ে শিবানন্দ সেন কিছু প্রায় 200-300 ভক্ত সঙ্গে করে, আরো বেশি হবে ভক্ত সঙ্গে করে, তিনি পুরী ধামের উদ্দেশ্যে রওনা দিলেন। মহাপ্রভু নীলাচলে ফিরে এসেছেন, পুরী যা আসবেন, আর শিবানন্দ সেন যখন রওনা দিয়েছেন, শিবানন্দ সেন খুব ধনী ছিলেন আর তিনি এই পুরী ধামে আসার জন্য কারো কাছ থেকে টাকা পয়সা নিতেন না, আমরা যেমন পুরীতে আনতে গেলে টাকা পয়সা নেই, কিন্তু শিবানন্দ সেন টাকা পয়সা নিতেন না, তিনি নিজের খরচা দিয়ে সবাইকে পুরী ধামে আনতেন, সব জায়গার রাস্তাঘাটে সব খরচা শিবানন্দ সেনই বহন করতেন, আর সেই জন্য মহাপ্রভু খুব কৃপা করেছেন শিবানন্দ সেনকে। যারা ভক্ত সেবা করে তাকে মহাপ্রভু খুব খুশি হয় তার প্রতি, ভক্ত সেবা যে করে তার প্রতি মহাপ্রভু সব থেকে বেশি খুশি হন, শিবানন্দ সেনের প্রতি সেরকম খুব তুষ্ট ছিলেন। তার অনেক ঘটনা আছে, শিবানন্দ সেন যখন আসছেন, আসতে রাস্তায় একবার কুকুর তার সঙ্গী হয়েছে, কুকুর চলছে, শিবানন্দ সেন কুকুরকেও সঙ্গে নিয়েছেন তাকেও খেতে দিচ্ছেন, রাস্তায় যখন নদী পড়ছে নদী পার হওয়ার জন্য একটা মানুষের জন্য যা টাকা লাগে সে কুকুরের জন্য তত টাকা দিয়ে কুকুরটাকে পার করে নিয়ে আসছেন, আনতে আনতে এক সময় হঠাৎ কুকুরকে আর সেই দিন আর দেখতে পাচ্ছেন না, শিবানন্দ সেন তার সেবককে পাঠালেন যে কুকুর কোথায় খুঁজে আনো, 10 জন সেবক পাঠালেন কুকুরকে খোঁজার জন্য, 10 জন সেবক সারাদিন খুঁজে খুঁজে সন্ধ্যায় খবর দিলেন কুকুরকে আর খুঁজে পাওয়া গেল না, শিবানন্দ সেন এত দুঃখ পেলেন কুকুরের বিরহে যে সেই রাত্রে তিনি প্রসাদ গ্রহণ করলেন না, কিন্তু যেহেতু কুকুর সেই কুকুরকে শিবানন্দ সেন ভালোবেসেছেন, সেই কুকুরের কি গতি হল, শিবানন্দ সেন সবাইকে নিয়ে নিয়ে রাস্তা সবাই
রাস্তার ব্যবস্থা করে করে যখন পুরী ধামে এসেছেন, মহাপ্রভু গম্ভীর হাতে আছেন কাশী মিশ্রের ভবনে, নবদ্বীপের ভক্তরা সবাই যখন এসেছে, যে যার বাসা ঘর নিয়েছেন, বিকালে এসেছে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। মহাপ্রভুর কাছে যখন দেখা করতে এসেছে, দেখছে সেই কুকুর, যে কুকুর রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল, যে কুকুরকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই কুকুর মহাপ্রভুর পাশে বসে আছে। আর মহাপ্রভু নারকেল প্রসাদ খাচ্ছেন, আর কুকুরকে ছুঁড়ে দিচ্ছেন, আর কুকুর খপ করে করে সেই প্রসাদ খাচ্ছেন। কত ভাগ্যবান! শিবানন্দ সেন কি করেছে জানেন? লম্বা হয়ে কুকুরকে প্রণাম করেছেন। কেউ কখনো কুকুরকে আমরা প্রণাম করেছি? কখনো লাথি মেরেছি? শিবানন্দ সেন সেই কুকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে হাত জোর করে বলছে, হে কুকুর প্রভু, যদি আমাদের কারো ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করুন। কত দৈন্যতা, কত মহান ব্যক্তি, কত জনকে খরচাপাতি দিয়ে, কত ধনী সবাইকে নিয়ে আসছেন, আমাদের হলে তো পাপটা কত, আমি বিরাট কিছু। কুকুরের কাছে হাত জোর করে বলছে, হে কুকুর প্রভু, আমাদের ব্যবহার, আমার দলের কারো ব্যবহারে আপনি যদি কষ্ট পান, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা। সেই কুকুরকে পরবর্তীকালে আর দেখা গেল না, সবাই সিদ্ধান্ত করেছেন তিনি ভগবান ধামে ফিরে গেছেন। হরি বল, মহাপ্রভু কৃপাতে। আর একবার শিবানন্দ সেন মহাপ্রভু যখন নীলাচলে আসেন, সেইবার শিবানন্দ সেন সব ভক্তদের নিয়ে আসছেন, আর সেইবার নিত্যানন্দ প্রভু আসছেন সঙ্গে, সেইবার শ্রীবাস ঠাকুর আসছেন, সেইবার শিবানন্দ সেনের স্ত্রী তারা আসছে, শিবানন্দ সেনের পুত্র তারা সবাই আসছে। সেইবারে মানে সবাই মিলে রওনা দিয়েছেন পুরী ধামে মহাপ্রভুকে দর্শন করার জন্য। হেঁটে হেঁটে এক মাস ধরে হেঁটে হেঁটে আসতে হতো, এক মাস ধরে হেঁটে হেঁটে যেতে হতো, ছয় মাস চার মাস থাকতে হতো, টোটাল ছয় মাস। সম্ভব? ছয় দিন দিতে গেলে তাই কষ্টকর। তাই শিবানন্দ সেন এবার সবাইকে নিয়ে আসছেন, আর সবাই একসঙ্গে আসছেন, নিত্যানন্দ প্রভু আসছেন। আস্তে আস্তে নদী পার হয়েছেন, আর নদী পার হয়ে অল্প ছোট নৌকা অল্প অল্প করে পার হচ্ছে, আর নিত্যানন্দ প্রভুকে আগে পার করে দিয়েছেন। দিয়ে নিত্যানন্দ প্রভু ওপারে একটা গাছের নিচে বসে আছে। অনেক সময় চলে যাচ্ছে, শিবানন্দ সেন খিয়া ঘাটে আছে, এক এক করে খিয়াদের টাকা মিটাচ্ছেন, লোক পার করছেন, এই করতে হতে মহাপ্রভুকে ওপারে পার করে দিয়েছেন। মহাপ্রভু ওপারে, নিত্যানন্দ প্রভুকে ওপারে পার করে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু গাছের নিচে বসে আছেন। অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে যাচ্ছে, আর চিৎকার করছে নিত্যানন্দ প্রভু। চিৎকার করে করে বলছে, বেটা সেবা আমাকে নিয়ে আসলো, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আমার থাকার ব্যবস্থা নেই, বেটা শিবা এখনো আমার কিছু ব্যবস্থা করলো না, শিবার তিন পুত্র মরে যাক, অভিশাপ দিয়ে দিয়েছে। শিবানন্দ সেনের স্ত্রী আগে আগে পার হয়ে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সঙ্গে এসেছিলেন, উনি তো কাছে বসে আছে, ডোন্ট কেয়ার কে কাকে বলছে। নিত্যানন্দ প্রভু ভাবের বিবরে বলছে, বেটা শিবা আমাকে খেতে দিল না, আমাকে সঙ্গে করে আনলো, না থাকার ব্যবস্থা, না খাওয়ার ব্যবস্থা, বেটা শিবা তিন পুত্র মরে যান। শুনে শিবানন্দ সেনের স্ত্রী কি দুঃখ পাবে কিনা, কান্না করতে শুরু করেছে, হায় রে হায়, গোসাই অভিশাপ দিয়ে দিল, আর গোসাইয়ের অভিশাপ তো লেগে যাবে, আমার তিন পুত্রই মরে যাবে, হায় রে হায়। আর শিবানন্দ সেন সবাই পার টার করে লাস্টে যখন এসেছেন, তার স্ত্রী কান্না করছে, গোসাই আমাদের অভিশাপ দিয়েছেন, আমার তিন পুত্র মরে যাক। আরে বেটি চুপ কর, যদি গোসাইয়ের ইচ্ছা হয়, নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হয়, তাই আমাদের জীবনে ভালো, মরে গেলে তাই ভালো, যদি উনি চায়। তারপরে এগোই গেছেন নিত্যানন্দ প্রভুর কাছে, যে প্রণাম করেছে, প্রণাম করে যখন উঠেছে, ধাম করে বুকে এক লাথি মেরেছেন, এটা শিবা আমাকে খেতে দিল না,
কোনো থাকার জায়গা নেই, এখানে এক ধাম করে বুকে লাথি মেরেছে, কি মনে হবে? কষ্ট হবে, আমার রাগ হবে, এত যার জন্য করছে সেই এরকম লাথি মারলো? কিন্তু না, এরকমটা একজন চিন্তা করেছিলেন, তা হচ্ছে শিবানন্দ সেনের ভাগ্নে শ্রীকান্ত সেন না। আর সে ভাবলো আমার মামা নিজের পয়সা খরচা করে গোসাইকে আনছে, শুধু গোসাইকে না সবাইকে আনছে, আর একটু নিজের ইচ্ছাতে দেরি হয়নি, খারাপ খেয়া পার করতে দে, আর গোসাই তাকে লাথি মারলো, এ দলে আমি আর থাকবো না। দল ছেড়ে শ্রীকান্ত সেন আগে আগে চলে আসলো, এসে মহাপ্রভু গম্ভীর হাতে আছে, ওখানে মহাপ্রভুকে প্রণাম করছেন, গোবিন্দ বোঝাই প্রণাম কি, আগে পেটাঙ্গি খোলো, পেটাঙ্গি মানে কি জামা, আসলে ভগবানকে প্রণাম করার একটা শাস্ত্রে বিধি আছে, জামা খুলে প্রণাম করতে, অবশ্য এই নিয়ম আমার পূজারীরা পালন করে, পূজারীরা যখন ভগবানের অর্চন করে উত্তরীয় গায়েদের জামা, তাই গোবিন্দ বোঝাইয়ের আগে পেটাঙ্গি খোলো, প্রণাম করার আগে পেটাঙ্গি খোলো। মহাপ্রভু গোবিন্দকে চারে গোবিন্দ কিছু বলো না, ও দুঃখ পেয়ে এসেছে, ওকে কিছু বলো না। শ্রীকান্ত সেন ভাবছে আমি কমপ্লেন করতে এসেছি, আর আমার আগেই জেনে গেছে, আমি আর কি কমপ্লেন করব। গোবিন্দকে যখন বলেছে দুঃখ পেয়ে এসেছে, শ্রীকান্ত বুঝতে পেরেছে প্রভু তো সব জানে, আর আমি কি বলবো, আর কিছু বললেন। শিবানন্দ সেন তার বুকে নিত্যানন্দ প্রভু লাথি মেরেছে, আর শিবানন্দ সেনের দুঃখ তো বিন্দু মাত্র নয়, হাজার গুণে লক্ষ গুণে আনন্দ পেয়ে নাচতে লাগলো। হাই হাই, কি আনন্দ, কি আনন্দ! যে পরম পদ পাদপদ্ম লক্ষ্মী দেবী সেবা করে, মুনি ঋষি তারা ধ্যান করে পায় না, সেই পাদপদ্ম প্রভু কৃপা করে আমার বুকে দিয়েছে, আমি ধন্য ধন্য। প্রসঙ্গক্রমে এই শিবানন্দ সেনের পুত্র মারা গেল না, ও হচ্ছে নিত্যানন্দ প্রভুর একটা কৌতুক ভাব। এইভাবে শিবানন্দ সেন ভক্তদের নিয়ে আসতেন এখানে, চার মাস একসঙ্গে থাকতেন, আর বিভিন্ন সময় বর্ণনা করা আছে, এক একটা বর্ণনা করতে গেলে এক একটা দিন ওই রাঘবের ছালি, হ্যাঁ, মহাপ্রভু মহাপ্রভুর কাছে আসতেন, সবাই সারা বছর ধরে কেউ আম শক্ত করতেন, কেউ এটা করতেন সেটা করতেন, যাতে মহাপ্রভুকে দেওয়া যায়, সবাই কিছু কিছু করে নিয়ে আসতেন, এনে মহাপ্রভুকে দিতেন। আর মহা চৈতন্য চরিতামৃত দেখে বর্ণনা করা আছে, সেখানে গোবিন্দকে দিয়ে বলতেন, গোবিন্দ ছিলেন মহাপ্রভুর সেবক, গোবিন্দকে দিয়ে বলতেন এইটা বলো শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী দিয়েছে, এটা দেখো মহাপ্রভুকে দিও, এইটা সীতা ঠাকুরানী দিয়েছেন অদ্বৈত আচার্যের স্ত্রী বললে এভাবে। আর গোবিন্দ সব নিয়ে নিয়ে এক জায়গায় রাখতেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে একটা ঘর ছিল, তার ঘরের হাফ ভর্তি হয়ে গেছে এত, সবাই বলছে আমার কথা বলবে যে আমি এটা দিয়েছি, এ বলছে আমার কথা বলবে এটা দিয়েছে, গোবিন্দর মনে রাখা সম্ভব? এতজন সবাই কিছু না কিছু আনবে, তারপরে রাঘবের ঝালি তাতে তো বিরাট কিছু, বিরাট বড় কত রকম যে আইটেম, আম সন্ত আচার, তারপরে খুব দিয়ে নাড়ু করা, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, অমুকের নাড়ু, কত রকমের যে, তারপরে তিতো, যেটা শুকনো তিতো, যা খেলে মহাপ্রভু অনেক সময় তেল খান, তারপরে তিতো খেলে এটা ঠিক হবে, সব কিছু চিন্তা, কত রকম রাঘবের ঝুলি করে, তার বোন ছিল দময়ন্তী, সারা বছর ধরে মহাপ্রভুর জন্য রান্না করতেন, আর পুরো আলাদা একটা লেবার নিয়ে আসতেন বহন করার জন্য, তখন তো আর গাড়ি নিয়ে এলো না, একটা ট্র্যাক্টর নিয়ে আসি তা নয়, হ্যাঁ, তা ওখানে একটা লেবার নিয়ে আসতেন, পুরো মাথায় বহন করে করে নিয়ে আসতেন, সবাই দিয়েছেন, প্রসাদ রেখেছেন। আর গোবিন্দ দুঃখ পাচ্ছে, মহাপ্রভু কখন খাবেন আর কি করে খাবেন, আর যদি নষ্ট হয়ে যায়, একজন কষ্ট করে নিয়ে এসছে মহাপ্রভু সেবার জন্য নিয়ে এসেছে, আর সেটা যদি মহাপ্রভু সেবায় আমি লাগাতে না পারি তাহলে কত অপরাধী। তাও গোবিন্দ বলছেন, একদিন মহাপ্রভুকে ডেকেছে, প্রভু আমি মরে যাব, কি হয়েছে কি হয়েছে, এই যে আমার কত যে অপরাধ হবে, এই শ্রীবাস ঠাকুরের স্ত্রী অদ্বৈত আচার্যের যে মহান মহান ব্যক্তিরা, সাধারণ ভক্ত তো আছেনই, বড় বড় ভক্ত, তারা সবাই যে যার বলছে এটা মহাপ্রভুকে দেবে, এটা ভাব, এটা আর আপনি যদি না খান তাহলে আমার কি গতি হবে, গোবিন্দ নিয়ে আসো, সব নিয়ে আসো, সব আমি শুরু করি। আর কে কে পুরো সব শেষ করে দিলেন, তারপরে যখন রাঘবের ছালি আসলেন, বলছে না ওটা রাখো, ওটা আস্তে আস্তে আমি খাবো, মহাপ্রভু সব আহারকে কৃপা করার জন্য সবটাই পেয়ে নিলেন, আর রাঘবের ঝুলিটাই রেখে দিলেন যে সারা বছর অল্প অল্প করে তুমি আমাকে দিও, আমি ওটা গ্রহণ করব। এইভাবে মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন, বিভিন্ন লীলা হতো। মহাপ্রভু যখন, আমার যা যা খণ্ড খণ্ড মনে পড়ছে, কারণ বই পড়ে বলতে গেলে একটাই সেই সব শেষ হয়ে যায়, তার সে যা যা মনে পড়ছে খণ্ড খণ্ড আমি কিছু বলি চেষ্টা করি নাকি। তা মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন, একদিন ভক্তরা কীর্তন করছেন জগন্নাথ মন্দিরের সামনে, কীর্তন করতে করতে একদিন তারা মনে করেছে যে আমরা কৃষ্ণ নাম কেন করব, কৃষ্ণ তো দ্বাপর যুগের ভগবান, সেই কৃষ্ণই তো কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন, আমরা আজ থেকে গৌরাঙ্গের নাম করি, গৌরাঙ্গে কৃষ্ণ নাম বাদ দিয়ে গৌরাঙ্গের নাম শুরু করে দিই। আর শুরু করে দিলেন গৌরাঙ্গের নাম কীর্তন করতে করতে, সবাই খুব আনন্দে আপ্লুত হচ্ছেন, নাচছেন গাইছেন গৌরাঙ্গের নামে। মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু গম্ভীরাই ছিলেন, বুঝতে পেরেছেন যে জগন্নাথ মন্দিরের সামনে আমার নাম কৃষ্ণ নাম বাদ দিয়ে আমার নাম কীর্তন শুরু করেছে। উনি ছুটতে ছুটতে সেখানে গেলেন, যে বললেন বন্ধ করো, কি কি করছ, কৃষ্ণ নাম বাদ দিয়ে কি করছ। তখন শিবাস ঠাকুর, আমার মনে আছে শিবাস ঠাকুর তিন তালি মেরেছিল সংকেতে উত্তর দিতে, এখানে মহাপ্রভু যখন চিৎকার করে বলছে বন্ধ করো বন্ধ করো, শিবাস ঠাকুর এরকম সূর্যের দিকে হাত দিয়ে রেখেছে, বলছে আমি বলছি বন্ধ করো, তুমি সূর্যের দিকে হাত দিয়ে রেখেছ কেন, বলছে আমি সূর্যের যে তাপ আছে না তাপটাকে আটকানোর চেষ্টা করছি, বলছে আর এই হাত দিয়ে কি আটকানোর চেষ্টা করা যায়, সেটা কি হয় নাকি, বলে আপনি তো তাই চেষ্টা করছেন, সূর্যের তাপ যেমন হাত দিয়ে আটকানো যায় না, আর আপনি তো সূর্য উদয় হয়েছেন, আর আপনি যদি ঢাকার চেষ্টা করেন হবে নাকি, জগৎবাসী সবাই জেনে গেছেন আপনি হচ্ছে স্বয়ং ভগবান, আপনি কৃষ্ণ, আপনি গৌরা, সেই কৃষ্ণ তো গৌরাঙ্গ রূপে এসেছেন, তা আমরা কেন গৌরাঙ্গের নাম করব না, গৌরাঙ্গের নাম করতে শুনছি। মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন, দুই বছর দক্ষিণ ভারত ঘুরে আসলেন, তারপরে বলছেন আমি বৃন্দাবনে যাব, আর গদাধর বলছেন প্রভু এই মাসে যাবেন না, এইটা হবে না ওইটা নাই, এরকম। তারপরে মহাপ্রভু ফাইনাল করলেন, না আমি বৃন্দাবনে যাব, আমি বাংলা হয়ে যাব, আমি দুই মাকে দর্শন করব, এক মা হচ্ছে আমার, এক মা হচ্ছে আমার গঙ্গা মা, আর এক মা হচ্ছে সচি মাতা, দুই মাকে আমি নবদ্বীপে দর্শন করে তারপরে আমি বৃন্দাবনে যাব এই পথে। আর সেটা চিন্তা করে মহাপ্রভু যখন রওনা দেবেন তখন ব্যাপার হয়েছে এই গদাধর। গদাধর আসলে কি, গদাধর হচ্ছে স্বয়ং রাধা রানী। গদাধর কৃষ্ণ লীলাতে তিনি রাধা রানী, কিন্তু রাধা কৃষ্ণের মিলনে বড় অসুবিধা। তিনি যখন মিলিত হতে চাইতেন অনেক বাধা পড়ত। চিদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও বনে, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে মনে ভাবি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আখি রহে তুয়া পানেছে। অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম ঘামিয়া পড়িতাম তুয়া পায়। নারী না করিত বিধি তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। আমাকে বিধি যদি নারী না করত তোমার সঙ্গে আমি দেশে দেশে ঘুরে বেড়াতাম। ধোয়ার ছলনা করি কানে যখন চিদাম সুদাম নিয়ে তুমি বনে যাও, তখন আমি দুয়ারে দাঁড়ায় মনে হয় আমি সঙ্গে যাই কিন্তু যেতে পারি না, জটিটা কুটিলার ভয় পাই, চোখে আমার জল আসে আর সেই জন্য জল দেখলে জটিলা কুটিলা গালাগালি করবে, সেই জন্য উনানে ভিজে কাপ ঢুকে দি আর ধোয়া বেরোয় ধোয়ার ছলনা করি কান্দি, ধোয়ার ছলনা করে আমি কান্না করি। নারী না করিত বিধি তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধি যদি আমাকে নারী দেহ না দিত তোমার সঙ্গে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াতাম। এরকম রাধারানীর আক্ষেপ যে নারী দেহতে অনেক কষ্ট, নারী দেহতে অনেক বাধা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে তিনি আসছেন তখন রাধারানী ভাবলেন আমি আর মহিলা দেহ নিয়ে যাব না, এবার আমি পুরুষ দেহ নিয়ে যাব। তাই রাধারানী আসলেন পুরুষ দেহ রূপে, তিনি গদাধর রূপে আসলেন। সেই জন্য গদাধর রূপে এসেছেন আর সেই জন্য খুব দুইজনের ভিতর খুব বন্ধুত্ব। বাল্যলীলা থেকে গদাধর মহাপ্রভুর সঙ্গে খুব সখ্য ভাব। মহাপ্রভু আর গদাধর একদিন জগদানন্দ তার প্রেম বিবর্তে লিখছেন যে মহাপ্রভু আর গদাধর হাত ধরাধরি করে গিয়েছেন আর জগদানন্দ সঙ্গে ছিলেন আর ঘুরতে ঘুরতে অলকানন্দা নদীর পাড়ে এসেছেন। অলকানন্দের পাড়ে এসে একটা সুপ পাখি দেখেছেন, তখন মহাপ্রভু সেই সুপ পাখিটাকে ধরেছেন, ধরে বলছেন হে সুপ তুমি তো ব্যাসের নন্দন, তুমি কৃষ্ণ লীলা খুব সুন্দর গান করতে পারো, তা আমি হচ্ছি কৃষ্ণ ভক্ত, তা তুমি একটু কৃষ্ণ নাম গান করে আমাকে একটু আনন্দ দাও। তখন সেই সুপ পাখি বলছেন গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর, এটা পাখি এই ডানা নাড়ছে আর বলছে গৌর গদাধর গৌর গদাধর, বুঝে এ কি বলছো, রাধা কৃষ্ণের নাম বলো, আমি কৃষ্ণ ভক্ত আমার অন্য নাম শুনতে ভালো লাগে না, আমি তো কৃষ্ণ ভক্ত রাধা কৃষ্ণ নাম শুনতে ভালো লাগে। তখন সুখ পাখি বলছে তোমার ভজন আলাদা আমার ভজন আলাদা, সেই রাধা কৃষ্ণ না সেই বৃন্দাবন নবদ্বীপ হয়েছে আর সেই কৃষ্ণ এই গৌরাঙ্গ হয়েছে আর সেই রাধারানী গদাধর হয়েছে, তাই আমি সেই অভিন্ন নবদ্বীপে বৃন্দাবনে বাস করি আর আমি দিন রাত আমার ভজন হচ্ছে এই গৌর গদাধর গৌর গদাধর, আমি অন্য নাম গাই না আমার। তখন মহাপ্রভু কোপ করে পাখিটাকে ছুড়ে ফেলে দিন, গদাধরের হাত ধরে চলে গেল। এভাবে বাল্য লীলা আছে। মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এসেছেন পিণ্ড দান করে ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষা নিয়ে সেরকম ভাব প্রকট হয়ে গেছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, কানাই নারশালা এসে কৃষ্ণকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে এইভাবে যখন তিনি
ঘরে ফিরেছেন আগের মতো সেই পাণ্ডিত্যের উদ্ধত ভাব নেই, পুরো কৃষ্ণ ভক্ত, হা কৃষ্ণ বলেন। একদিন গদাধর মহাপ্রভুর কাছে এসেছেন, মহাপ্রভু গদাধরকে বলছে, হে গদাধর, তুমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, তোমার জীবন সার্থক হলো আর আমার জীবনটা বেকার হয়ে গেল। ছোটবেলায় বাল্য বয়সে চপলতার বিলাস করলাম, আর যৌবন বয়সে বিদ্যার বিলাস করেছি, আমি সময় নষ্ট করেছি, কিন্তু তুমি ছোটবেলা থেকে তুমি কৃষ্ণ ভক্ত, তোমার জীবন সার্থক, তা তুমি কি আমাকে বলতে পারো সেই কৃষ্ণ কোথায়, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো? কৃষ্ণের বিরহে আমার হৃদয় মরুভূমি হয়ে যাচ্ছে, আমি কৃষ্ণকে পাচ্ছি না, কোথায় গেলে আমি তাকে পাবো বলতে পারো? তখন গদাধর শাস্ত্র যুক্তি দিয়ে, যেরকম গীতাতে বলা আছে, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান সবার হৃদয়ে আছেন, সঙ্গে সঙ্গে গদাধর উত্তর দিলেন, মহাপ্রভু জিজ্ঞাস করছেন কৃষ্ণকে কোথায় পাবো, গদাধর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছেন যে ভগবান তো আপনার হৃদয়েই আছেন, আপনার ভিতরেই আছেন। যখনই শুনলো যে ভগবান আমার হৃদয়ে আছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুক চিরার চেষ্টা করতে শুরু, কোথায় কোথায় আমার কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? ব্যাকুল লোক হয়ে যখন বুক চিরার চেষ্টা করছে, তখন গদাধর বলছে, এই এখনই তো একটা রক্তাক্ত কাণ্ড হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলছে, প্রভু আপনার হৃদয়ে আছে ঠিক, কিন্তু ওই কৃষ্ণ এখন এই দিক থেকে আসছে, আপনি দেখুন দেখুন, এই দিক থেকে এখনই আসবে, এখনই আসবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুক চিরা বন্ধ করে, কোন কোন রাস্তা দিয়ে আসছে, কোন দিক দিয়ে, চেঞ্জ হয়ে গেল পুরো ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, তিনি হচ্ছেন শচী মাতা, দেখছেন আমার নিমাই পাগলের মতো জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়, গদাধর বলেছে হৃদয়ে আছে, সঙ্গে সঙ্গে আমার নিমাই বুক চিরার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে গদাধর আমার মুডটাকে চেঞ্জ করে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। গদাধর কত বুদ্ধিমান! গদাধরকে দেখেছে, গদাধর তুমি সব সময় আমার নিমাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে। যে রাধারানীকে যশোদা মা ডেকে আনতেন, নন্দালয়ে ডেকে আনতেন কৃষ্ণের জন্য রান্না করার জন্য, কৃষ্ণের জন্য রান্না করতেন, আবার বর্ষনাতে ফিরে ফেরত আসতেন, বলতেন না তুমি থাকো আমার বাড়িতে, কারণ নারী দেহ। কিন্তু এই গদাধর, এখন সেই গদাধর যে রাধারানী, সেই গদাধর তাকে, সেই যশোদা মা যিনি শচী মাতা রূপে, তিনি বলছেন তুমি সব সময় আমার নিমাইয়ের সঙ্গে সঙ্গে থাকো। তখন থেকে থাকতেন মহাপ্রভু, যখন সন্ন্যাস গ্রহণ করে এই নীলাচল ধামে এসেছেন, গদাধর এসেছেন, গদাধর মহাপ্রভুর সঙ্গে এখানেই থাকতেন সব সময়, ছায়ার মতন মতন সব সময় থাকতেন। কিন্তু মনের ভিতরে একটা ভয় জন্ম হয়েছে, জিজ্ঞেস ভয় হয়েছে, গৌড় দেশ থেকে ভক্তরা আসে, চার মাস পরে সবাই আবার সবাইকে ফেরত পাঠিয়ে দেয়, এমনকি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে ছিলেন, একদিন মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে, নিত্যানন্দ আমি সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে দূরে, বাংলা থেকে দূরে এখানে থাকলাম, মায়ের আদেশ পালন করছি, আর তুমিও যদি আমার সঙ্গে এখানেই থাকো, তাহলে বাংলার কি গতি হবে, বাংলার উদ্ধার কে করবে, তুমি যাও বাংলায় ফিরে যাও। নিত্যানন্দ প্রভুর ইচ্ছা নেই বাংলায় যাওয়া, মহাপ্রভুর আদেশ পালন করতেই হবে, বাধ্য হয়ে নিত্যানন্দ প্রভু তার সঙ্গী সঙ্গীদের নিয়ে তিনি রওনা দিলেন। নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু সঙ্গ থেকে চলে যেতে হলো। গদাধর এইসব দেখে তার মনে ভয় হয়ে গেছে, কোন একদিন যদি আমাকে অর্ডার করে ফেলে, যাও গদাধর বাংলায় চলে যাও, আমি তো মহাপ্রভুর সঙ্গ ছাড়া থাকতে পারবো না, মহাপ্রভু যদি আমাকে আদেশ করেই ফেলে কি হবে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গ ছাড়া থাকতে চায় না, তাকে আদেশ করলেন, নিত্যানন্দ প্রভুকে যদি পাঠিয়ে দিতে পারলেন, আর আমাকেও তো পাঠিয়ে দিতেই পারে,
কি করা যায় কি করা যায় প্ল্যান করে নাচতে ভাবলে আমি যদি ক্ষেত্র সন্ন্যাস নিই তাহলে আমার মহাপ্রভু কোনদিন বলবে না শ্রীক্ষেত্র থেকে তুমি বাইরে যাও। আর আমার এই বিশ্বাস মহাপ্রভু বৃন্দাবনে যাবেন না, গেলে চলে আসবেন কিন্তু শ্রীক্ষেত্রেই থাকবেন। আর আমি যদি ক্ষেত্র সন্ন্যাস নিই, ক্ষেত্র সন্ন্যাস মানে হচ্ছে যে ক্ষেত্রে সন্ন্যাস নেওয়া হবে সেই ক্ষেত্রের এলাকা থেকে বাইরে যাওয়া যাবে না। তা আমি যদি ক্ষেত্র সন্ন্যাস নিই তাহলে আমার তো নিয়মিত হবে বাইরে না যাওয়া, এবং আমাকে তাড়িয়েও আর বাইরে বের করতে পারবে না। এই প্ল্যান করে মহাপ্রভুর আদেশ নিয়ে গদাধর ক্ষেত্র সন্ন্যাস নিলেন। ক্ষেত্র সন্ন্যাস নিয়ে আসেন, মহাপ্রভু আসতেন গদাধরের কাছে ভাগবত কথা শুনতে। গদাধর প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন। গদাধর জিজ্ঞাসা করছেন, প্রভু কি পাঠ করব? বলতেন মহাপ্রভু, বলতেন হয় ধ্রুব চরিত্র অথবা প্রহ্লাদ চরিত্র। মহাপ্রভু প্রত্যেক দিন এটা শুনতেন। একদিন শারদ পূর্ণিমা রাত্রে মহাপ্রভু ভক্তদের নিয়ে সমুদ্রের পারে সেখানে নিত্য কীর্তন করছেন, সেখানে আছেন। হঠাৎ বালুকণা খুঁজছেন, কৃষ্ণের বিরহে ভাব জাগ্রত হয়ে কৃষ্ণের বিরহে কৃষ্ণকে খুঁজছেন। রাধারানী যেমন কৃষ্ণ খুঁজে বেড়ায়, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, হ্যাঁ গাছের ডালের সঙ্গে কথা বলে, লতার সঙ্গে কথা বলে, হে লতা হে গুল্ম লতা তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায়। ভ্রমরের সঙ্গে কথা বলে, যমুনার সঙ্গে কথা বলে, ঠিক সেরকম রাধারানীর ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে খুঁজছেন। এরকম বালুকণা খুঁজছেন, খুঁজতে খুঁজতে কিছু দেখতে পেয়েছেন। তখন গদাধরকে ডেকে বলছেন, গদাধর আমি যদি কিছু অমূল্য নিধি পাই আর তোমাকে ওটা দেই তুমি গ্রহণ করবে? বলছে, প্রভু আপনি যা দেবেন আমি সেটাই গ্রহণ করব। তখন বালুকণা খুঁজতে খুঁজতে সুন্দর গোপীনাথ বিগ্রহ প্রকট হলো, রিব যে গোপীনাথ আপনারা দর্শন করেছেন, হ্যাঁ টোটা গোপীনাথ, যেটা টোটা মানে বাগান বাড়ির গোপীনাথ, উড়িয়া ভাষায় বাগানকে টোটা বলে, টোটা গোপীনাথ বাগান বাড়ির গোপীনাথ। তা সেই বাগান, সেখানে মহাপ্রভু এই যে বালুর ডিবি দেখে গোবর্ধন পর্বত মনে করতেন, সমুদ্র দেখে যমুনা মনে করতেন, গাছপালা দেখে বৃন্দাবন মনে ভাব নিতেন। এইভাবে তিনি যখন এই গোপীনাথকে লাভ করলেন, গোপীনাথকে গদাধরকে দিলেন, গদাধর সাদরে গ্রহণ করলেন, তার সেবা পূজা করতে লাগলেন। তা গোপীনাথের সেবা করছেন, কিন্তু মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন পূর্ববঙ্গ হয়ে নবদ্বীপ হয়ে, তখন বলছেন আমি বৃন্দাবনে যাব। আর সেই সময় গদাধর এসে মহাপ্রভুকে বলছেন, আমি আপনার সঙ্গে যাব। এই তুমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, ক্ষেত্র সন্ন্যাস মানে ক্ষেত্র থেকে বাইরে যাওয়া যায় না, তুমি কি করে আমার সঙ্গে যাবে? বলছে, না আমার ভণ্ড হোক ক্ষেত্র সন্ন্যাস, দুলিশ্বর যাক আমার ক্ষেত্র সন্ন্যাস, কিন্তু আপনার সঙ্গ ছাড়ব না, আমি আপনার সঙ্গে যাব। বলে, তোমাকে যে গোপীনাথের সেবা দিয়েছি, গোপীনাথের সেবা কি হবে? বলছে, আপনার সেবা করলে আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে, আমি আপনার সঙ্গে যাব, যাবই যাব। বলছে, না গদাধর একেবারে আমার সঙ্গে যাবে না, না প্রভু আমাকে নিতে হবে, না যাবে না, আমার এক কথা তোমাকে আমি সঙ্গে নেব না। তোমাকে সঙ্গে নিলে দুই দিক দিয়ে ক্ষতি, এক হচ্ছে তোমার ক্ষেত্র সন্ন্যাস নষ্ট হবে, দ্বিতীয় হচ্ছে গোপীনাথের সেবা অসুবিধা হবে, না আমার সঙ্গে যাবে। লাস্টে মহাপুরুষের একদম একদম ডিসাইড করেছেন নেব না, গদাধর বলছে ঠিক আছে প্রভু আমি আপনার সঙ্গে যাব না, কিন্তু আমি যাব। কিভাবে যাব? মহাপ্রভু যাচ্ছেন আর গদাধর কি করছেন, প্যারালাল রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, আমরা সঙ্গে যাব না, কিন্তু যেতে যাচ্ছে। মহাপ্রভু বসতে পেরেছেন, যেতে যেতে কটক একটা নদীর পাহাড় এসেছে, নদী নৌকা করে ওপারে যেতে হবে। তখন ভক্তদের বলছে যাও গদাধরকে ডাকো, গদাধরকে ডেকেছে। গদাধর তোমাকে কি বললাম, বললাম আমার সঙ্গে আসবে না? আপনার সঙ্গে তো যাচ্ছি না। আরে তুমি তো আসছো তো শ্রীক্ষেত্র থেকে, অলরেডি তুমি বাইরে চলে এসছো, অনেক দূরে চলে এসছো, তোমার ক্ষেত্র ধর্ম প্রায় নষ্ট হওয়ার মতো, যাও ফিরে যাও আর গোপীনাথের সেবা। না 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 প্রভু আমি যাব। এইভাবে বলতে বলতে গদাধর সঙ্গে কথা বলতে বলতে গদাধরকে ফেলে রেখে লাভ দিয়ে নৌকা উঠলেন, আর বললেন নৌকাওয়ালাকে, বলেন নৌকা ছেড়ে দাও, গদাধরকে নিতে হবে না। গদাধর ওখানে পড়ে থাকলেন, সার্বভৌম ভট্টাচার্য এসেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বললেন এই গদাধরকে নিয়ে আপনি পুরীতে ফিরে যান। তা গদাধরকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্য পুরীতে ফিরে গেলেন। এইভাবে গদাধর আবার ফিরে আসলেন গোপী টোটা গোপীনাথে। মহাপ্রভু পূর্ব কি বলে নবদ্বীপ হয়ে পানিহাটি, পানিহাটি থেকে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে হালি শহর, হালি শহর আগাপাড়া, কাঁচরাপাড়া থেকে শান্তিপুর, শান্তিপুর থেকে বিদ্যানগর, বিদ্যানগর থেকে কুলিয়া, কুলিয়া থেকে যেন রামকেলি, রামকেলি থেকে গেলেন কানার নাটশালা, কানার নাটশালায় ভাবলেন সনাতন ঠিক কথা বলেছে, এত লোক নিয়ে যাওয়া ঠিক নয়, ওখান থেকে আবার ব্যাক করলেন। ব্যাক করে পূর্ববঙ্গে পদ্মা নদীতে কৃষ্ণ প্রেম রেখে আসলেন, বললেন আমার এক ভক্ত নরোত্তম আসবে তার জন্য কৃষ্ণ প্রেম রাখো। কৃষ্ণ প্রেম সেখানে গচ্ছিত রাখলেন, যে জায়গায় রাখলেন তার নাম হলো প্রেমতলি, রাজশাহী জেলায় এখনো সেই প্রেমতলি আছে। সেখান থেকে আবার শান্তিপুরে আসলেন, আবার হালি শহরে আসলেন, হালি শহর হয়ে তিনি এই কলকাতা যেটা বরানগর হয়ে তিনি আবার আবার হালি শহরে এসেছিলেন, হালি শহর বরানগর হয়ে তিনি আবার পুরী ধামে ফিরে আসলেন। ফিরে এসে সবার সামনে তার মহাপ্রভু যাত্রার কথা বলতে লাগলেন, কোথায় কিভাবে গেলাম, আর বললেন এ যাত্রা আমার বৃন্দাবন যাওয়া হলো না। তার কারণ কি জানো, ভক্তদের বলেন তার কারণ হচ্ছে এই গদাধর, যত দোষ নন্দ ঘোষ সব বর্ণনা দিয়ে দিয়ে লাস্টে বললেন আমার এবার যাওয়া হলো না, তার একটাই কারণ এই গদাধর, কারণ আমি যাওয়ার সময় গদাধরকে মনে কষ্ট দিয়ে দিয়েছি, আর সেই জন্য এবার আমার আর বৃন্দাবনে যাওয়া হলো না। এইভাবে গদাধরের সঙ্গে অনেক লীলা আছে। যখন মহাপ্রভু কৃষ্ণ বিরহ ভাবে ব্যাকুল হতেন, গদাধর তখন সামনে থাকতেন না, গদাধর সামনে থাকলে সেই রস আস্বাদন হবে না। তাই এইভাবে গদাধর কে দূরে রাখতেন, স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে সেই প্রেম রস আস্বাদন করতেন, কৃষ্ণ বিরহের ব্যাকুলতা আস্বাদন করতেন। মহাপ্রভু তো এবার বৃন্দাবনে যেতে পারলেন না, পরে আবার এই ফাল্গুন না আশ্বিন মাসের দশমী তিথিতে তিনি আবার রওনা দিলেন বৃন্দাবনে। বলভদ্র ভট্টাচার্য একজন সেবক আর একজন রাধুনী ওনার সঙ্গে ছিলেন, ওখান নবদ্বীপ না পুরী ধাম থেকে তিনি কটক হয়ে তিনি বাঁদিকে ঘুরে গেলেন, সেখানে ঝাড়িখণ্ডের বনপথ হয়ে মহাপ্রভু বৃন্দাবনে যাত্রা শুরু করলেন। আর ঝাড়িখণ্ডের বনপথে যখন উনি যাচ্ছিলেন তখন বনের দুই পাশে সব পশু পাখি তারা শুয়ে আছে, বলভদ্র ভট্টাচার্য দেখে তো ভয় পাচ্ছিলেন বাবা, আর কখনো যেতে যেতে একবার মহাপ্রভুর পা একটা ভাগের উপরে পড়লো, আর বাপ তো হপা করে উঠেছে। মহাপ্রভু বলছেন হরি বল, বলো হরি বল, সে বাঘও হরি বল বলতে শুরু করেছে। তারপরে মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, দেখছেন বাঘ আর হরিণ তার দুই পাশ দিয়ে যাচ্ছে, একজন খাদ্য আর একজন খাদক, দুইজন দুইজনকে আলিঙ্গন করছেন, একজন আর একজনের মুখে চুম্বন দিচ্ছেন, কোন হিংসা নেই। এই হচ্ছে ভক্তি ধর্মের ভাব, যে ধর্মেতে কোনো হিংসা নেই, যে ধর্ম অনুসরণ করলে মানুষ হিংসা ভুলে যায়। কিন্তু আজ সারা পৃথিবী দেখি ধর্মের নামে কত হিংসা, একে মারো তাকে ধরো ওকে খুন করো, এটাই নাকি ধর্ম, কোথাকার ধর্মকে যায়। কিন্তু ধর্ম হচ্ছে এই যে জয়াত্মা সুপ্রসিদ্ধতে, যার ফলে আত্মাটা সম্পূর্ণ প্রসন্নতা লাভ করবে, মনের ভিতরে যা হিংসা কেউ যদি ধর্ম করবে হিংসা থেকে মুক্ত হয়ে গেল। আর ধর্ম করার নামে যদি হিংসা বেড়ে গেল তাহলে সেটা ধর্ম নয়। সেই জন্য এগুলোকে বলা হয় ছল ধর্ম, কপট ধর্ম, চিটিং ধর্ম, ধর্মের নামে মারামারি হানাহানি, এটা ঠিক না। হিন্দুদের ভিতরেও যে এটা নেই তা নয়, ধর্মের নামে পশু বলি অপরকে। আমরা যখন মায়াপুরে ছিলাম ভাগবত ক্লাসে এরকম একটা শ্লোক এসেছিল যেখানে একটা পশুও পর্যন্ত বলছে যে যারা পশুকে বলি দেওয়ার জন্য এনেছে, তখন পশুরা বলছে ভাগবত পশুরা বলছে এইরা এরা বলি দেওয়ার জন্য আমাদের নিয়ে এসেছে, এরা ধর্মের ছিটে ফোটা কিছুই জানে না, একটা পশুও পর্যন্ত রেফারেন্স দিচ্ছে। ধর্ম মানে যেখানে হিংসা নেই, যেখানে মারামারি নেই, কাটাকাটি নেই, পশুরা বলছে। আর কোন ধর্ম নামে যদি পশু হত্যা, যদি মারামারি, হিংসা, সেটা ধর্ম হতে পারে না। ধর্ম মানে প্রেম। শ্রীমান মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনপথে সেই প্রেম প্রদর্শন করে দেখেছে। যারা বন্য পশু, মানুষও নয়, কোন কালচার নয়, তারাও পর্যন্ত কোন প্রেমে তারা হরিনাম করছেন, তারা চলছে মহাপ্রভুর পাশ দিয়ে দিয়ে, হ্যাঁ, তারা হরিনাম করতে করতে চলছে। বনের যত পশু পাখি সবাই এসেছে। আমাদের সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে এই ঝাড়িখণ্ডে দর্শন করার, যেখানে এখনো বাঘের পা, মহাপ্রভুর পা তো আছে বড় চরণ চিহ্ন, আর সেই তার পাশে পশু পাখি কত রকমের, হরিণ, বাঘ, সবার পায়ের চিহ্ন আছে। মহাপ্রভু যখন কীর্তন করেছেন সবাই এসে হাজির হয়েছে, সবাই। তুমি ভক্তদের নিয়ে গেছিলে কিছুদিন না? যাবে পরে প্ল্যান। তা আমরা যখন ওই হিলি না কি হিলি হিলি না হিলি, যা হোক, বিহারে একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমরা সেই জায়গা দেখলাম, তাতে ঝাড়খণ্ডের ভিতর। তা সেটা হচ্ছে, এটাই প্রমাণ হয় যে মহাপ্রভুর ধর্মে সব পশু পাখি পর্যন্ত প্রেম ধর্মে তারা আপ্লুত হয়েছে। মানুষের কি কথা, মহাপ্রভু পশু পাখিকেও হরিনাম করিয়েছেন। সেখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, মহাপ্রভুর ক্ষমতা ছিল পশু পাখিকে হরিনাম করানো, আমাদের অত ক্ষমতা নেই, কিন্তু আমরা মানুষকে তো হরিনাম করানোর ক্ষমতা আছে, এইটুকু তো করা যেতে পারে। সবাই যদি চেষ্টা করি মানুষকে হরিনাম করাবো তা তো হয়, তা সেই জন্য আমাদের উচিত মানুষকে হরিনাম করানোর জন্য চেষ্টা করা। মহাপ্রভু যে প্রেম ধর্ম দিয়েছেন, মহাপ্রভু সেখানে গিয়েছিলেন ব্যানার, সেখানে ঝাড়িখণ্ডের বনপথে যেতে যেতে এক জায়গায় নদীতে মহাপ্রভু স্নান করছিলেন। যখন স্নান করছেন পাগলা হাতির দল এসেছে, হাতি দেখলে কত ভয় লাগে, হাতিরা এসেছে জল খেতে, আর মহাপ্রভু এরকম হাতে জল তুলে এরকম ছিটিয়ে দিয়ে বলছে বলো হরে কৃষ্ণ, আর হাতি বলে হরে কৃষ্ণ, তারাও হরে কৃষ্ণ বলছে হাতি। হ্যাঁ, এইসব হাতি ঘোড়া মানে পশু পাখি বাঘ ভাল্লুক সবাই হরি নাম করেছে মহাপ্রভুর কৃপায়। এভাবে করে করে মহাপ্রভু বেনারসে আসলেন, সেখানে সনাতন বেনারসে আসলেন, সেখানে তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন, আর চন্দ্রশেখর বৈদ্যর বাড়িতে থাকতেন। কাশীতে দুইজন মাত্র ভক্ত ছিলেন, চন্দ্রশেখর আচার্য না, চন্দ্রশেখর বৈদ্য। চন্দ্রশেখর আচার্য হচ্ছে মহাপ্রভুর মেষ মশাই, হ্যাঁ, মাসির বাড়ি যেটা যোগপীঠের পরে মাসির বাড়ি, আর এটা চন্দ্রশেখর বৈদ্য দলিল লেখন। আর ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পেয়েছেন, তপন মিশ্র ছিলেন ব্রাহ্মণ, উনার বাড়িতে প্রসাদ পেতেন, আর চন্দ্রশেখরের বাড়িতে অবস্থান করতেন। এই লীলা একটা ভালো চৈতন্য চৈতন্যের আদি লীলা সপ্তম পরিচ্ছেদে খুব সুন্দর বর্ণনাকার আছে, মহাপ্রভু পঞ্চতত্ত্ব কি করে প্রেম বিতরণ করেছেন, তা আমরা বিকালের সেকশনে